বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সর্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
والتسبيح وتلاوة القرآن مرحبا
خدا প্রেমের অনন্য উৎসব
فتحت فيك أبواب الجنان وغلقت فيك أبواب النيران شهر رمضان الذي
রমজান খোদাপ্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 21তম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহানবীর হাদিসের আলোকে রমজানের শ্রেষ্ঠ আমল হল পাপ বর্জন। আমাদের সমাজে অনেক পাপি মানুষও নীতিগতভাবে পাপকে অপছন্দ করেন এবং পাপ বর্জনের উপায় খোঁজার চেষ্টা করেন, কিন্তু পাপ বর্জনের সঠিক উপায় বা কৌশল সম্পর্কে জ্ঞান না থাকায় এক্ষেত্রে তেমন একটা সফল হয় না। তাই প্রথমেই আমাদেরকে জানতে হবে কোন কোন কাজগুলো পাপ হিসেবে বিবেচিত হয়। যেমন আমরা অনেকেই জানি না যে সগিরা গোনাহ বা ছোটখাটো পাপকেও ছোট মনে করাটা কবিরা গোনাহ বা বড় পাপ হিসেবে বিবেচিত হয়। অনেক ব্যবসায়ী বা ভোক্তা জানেন না যে কোন ধরনের লেনদেন হারাম ও কোন ধরনের লেনদেন সুদী কারবার হিসেবে পরিত্যাজ্য। তাই এসব বিষয়ে সবারই উচিত জ্ঞান অর্জন করা। অজ্ঞতা হচ্ছে পাপের অন্যতম উৎস। সুযোগ থাকা সত্ত্বেও পাপ পূর্ণ এবং হালাল হারাম সম্পর্কিত জ্ঞান অর্জনের চেষ্টা না করাটা হচ্ছে পাপ।
অনেক মানুষ তাদের উপার্জনকে হালাল না করেই পাপ বর্জনের চেষ্টা করেন, তাই তারা নানা ধরনের পাপ বর্জনে খুব একটা সফল হন না। যেমন শিক্ষক যদি ক্লাস ফাঁকি দিয়ে পাপ বর্জনের চেষ্টা করেন তাহলে তার রিজিক তো হালাল হবে না। অফিস আদালতে যে যতটুকু কাজ করতে চুক্তিবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ তার চেয়ে কম কাজ করলে তার রিজিক পুরোপুরি হালাল হবে না। তবে কারো অসহায়তার সুযোগ নিয়ে জোর করে বেশি কাজ চাপিয়ে দেওয়াও ঠিক নয়। আর ঘুষ খাওয়া অব্যাহত রেখেই পাপ বর্জনের চেষ্টা মানে নিজেকেই নিজে উপহাস করা। কারবালার রণাঙ্গনে হজরত ইমাম হুসাইন আলাইসাল্লাম এবং তার সঙ্গীরা জালিম ইয়াজিদি বাহিনীর প্রতি অনেক যৌক্তিক সতর্কবাণী ও হৃদয় গলানো উপদেশ দেওয়া সত্ত্বেও অল্প কয়েকজন সৎ ব্যক্তি ছাড়া অন্যদের উপর তা কোনো প্রভাব ফেলেনি। এর কারণ হিসেবে ইমাম হুসাইন আলাইসাল্লাম বলেছিলেন, ওরা হারাম উপার্জন বা হারাম খাওয়ার কারণেই সত্যকে বা আমাদের উপদেশকে গ্রহণ করছে না।
মহানবীর প্রতি ভালোবাসা পাপ বর্জনের অন্যতম উপায়। এই ভালোবাসা মানুষকে কিভাবে সঠিক পথে ফিরিয়ে আনে ও পাপ বর্জনের পথ খুলে দেয় তার দৃষ্টান্ত দেখা গেছে কারবালার ময়দানে। যেমন হোর ইবনে ইয়াজিদ ইয়াজিদি বাহিনীর বড় জেনারেল হয়েও ইয়াজিদি সেনাদল ত্যাগ করে ইমাম হুসাইনের ক্ষুদ্র বাহিনীতে যোগ দেন মহানবীর প্রতি ভালোবাসার কারণেই। যখন তিনি বুঝতে পারলেন যে ইবনে সাদ ও শিমারের মতো মুনাফিক চক্র মহানবীর নাতি ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ, তখন হোরের রাসুল প্রীতি ও রাসুলের আহলে বাইতের প্রতি মহাপদ তাকে চূড়ান্ত আত্মত্যাগের জন্য প্রস্তুত করল এবং তিনি ইমাম হুসাইনকে কুফায় যেতে বাধা দেওয়ার কারণে অনুশোচনার আগুনে জ্বলে পড়তে থাকেন। হোর ভেবেছিলেন যে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে কেবল আটকে রাখবে বা গ্রেপ্তার করবে, তারা যে তাকে শহীদ করতে চায় তা হোর ধারণাও করতে পারেননি মহানবী ও নবী পরিবারের প্রতি ভালোবাসা থাকার কারণেই।
জুহাইর নামে এক ব্যক্তি মহানবীর আহলে বাইতের বিরোধী বা তাদের বিদ্বেষী গ্রুপগুলোর মিথ্যাচারে বিভ্রান্ত হয়ে মনে করতেন যে হজরত আলী ছিলেন উসমানের হত্যাকারী, তাই কারবালার ময়দানে তাকে ইমাম হুসাইনের পক্ষের ক্ষুদ্র বাহিনীতে শরিক হতে দেখে ওমর সাদের ইয়াজিদ বাহিনীর অশ্বারোহী বাহিনীর প্রধান উরওয়াত বিন কেইস বিস্মিত হয়। আলী বিরোধী হয়েও কিভাবে এখন তিনি হুসাইনের দলে যোগ দিয়েছেন এই প্রশ্ন করলে জুহাইর জবাব দেন, আল্লাহর কসম, আমি তোমার মতো নই যে ইমাম হুসাইনের কাছে সমর্থন সূচক চিঠি লিখেছিলাম ও দূত পাঠিয়েছিলাম, কিন্তু পথ আমাদের দুজনকে অর্থাৎ আমাকে ও ইমাম হুসেনকে এক করেছে। আমি যখন তাকে অর্থাৎ হুসেনকে দেখলাম তখন আমার রাসুলের স্মৃতি মনে পড়ে গেল। অর্থাৎ মহানবীর প্রতি ভালোবাসাই জুহাইরকে সঠিক পথে ফিরিয়ে এনে তাকে কারবালায় ইমাম হুসেনের সহযোগী হওয়ার সৌভাগ্য দান করেছে।
তওবার সুযোগ গ্রহণ করা পাপ বর্জনের অন্যতম বড় উপায়। সব পাপীর জন্যই তওবার পথ খুলে রেখেছেন মহান আল্লাহ এ কারণেই। ফজল যদি তওবা না করতেন তাহলে বহু মুসাফির তার রাহাজানি ও লুটপাটের শিকার হতো এবং বহু মানুষ শরণার্থী হয়ে পড়ত। একদিন ফজল এক মুসাফিরখানায় দুইজন যাত্রীর কথোপকথন থেকে বুঝতে পারেন যে মুসাফিরা তাকে ভয়ানক সন্ত্রাসী হিসেবে ভয় করে, আতঙ্কের মধ্যে থাকে এবং এ কারণে রাতের বেলায় তারা ভ্রমণের সাহস পায় না। এ অবস্থায় অনুতপ্ত ফজল সবার সামনে উচ্চস্বরে ঘোষণা করেন যে আমি আর রাহাজানি করব না, কারো যাত্রায় বাধা দেব না, আমি তওবা করলাম আল্লাহর দরবারে। মহান আল্লাহ তওবাকারীদের খুবই ভালোবাসেন বলে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।
পাপের চিন্তা না করাটাও পাপ বর্জনের অন্যতম উপায়। পাপের চিন্তা অনিচ্ছাকৃতভাবে মনে এসে গেলেও খুব দ্রুত মনকে অন্যদিকে ফিরিয়ে নিতে হবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় চাইতে হবে। হযরত ঈসা আলাইহিসসালাম বলেছেন, ব্যভিচারের চিন্তাও মনে আনবে না, কারণ এমন চিন্তা মনে আনার অর্থ হল এক সুন্দর রঙিন ঘরের রঙকে আগুনের কালো ধোঁয়ায় কলুষিত ও নোংরা করা, যদিও তাতে ঘর পুড়ে যায় না। মহান আল্লাহ আমাদেরকে সব ধরনের পাপ বর্জনের তৌফিক দিন। শ্রোতা ভাই বোনেরা, এবারে শোনা যাক অর্থসহ ২১তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার সন্তুষ্টির দিকে পরিচালিত করো, শয়তানকে আমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না, জান্নাতকে আমার গন্তব্যে পরিণত করো, হে প্রার্থনাকারীদের অভাব মোচনকারী।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্যে শীর্ষক আমাদের নতুন ধারাবাহিকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের হয়তো জানা আছে, পশ্চিমা গণমাধ্যমের প্রধান কাজ হচ্ছে যে কোনো ঘটনাকে উল্টো করে তুলে ধরা, দর্শক শ্রোতা পাঠককে উত্তেজিত করে জনমতকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে এসব গণমাধ্যমের জুড়ি নেই। বিশেষ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এসব গণমাধ্যমে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এজন্য তারা মনগড়া কল্পকাহিনী প্রচার করে একটি ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করছে। পাশ্চাত্যের গণমাধ্যমগুলোর এই নাশকতামূলক তৎপরতা তুলে ধরার জন্য আমরা এই নতুন ধারাবাহিকের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আমরা পশ্চিমা গণমাধ্যমগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যেসব কল্পকাহিনী প্রচার করে সেসবের স্বরূপ উন্মোচন করার চেষ্টা করব। সেই সঙ্গে এসব প্রচারণাকে ব্যর্থ করে দিতে ইরানের পক্ষ থেকে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলিও আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি নতুন এই ধারাবাহিকে আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
বহুল প্রচারিত একটি ঘটনা বর্ণনা করে আজকের আসর শুরু করব। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সেন্টার পার্কে একটি পাগলা কুকুর একটি শিশুর উপর হামলা চালায়। এ দৃশ্য দেখে এক ব্যক্তি সাহস করে কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়েন এবং কুকুরটিকে গলা টিপে হত্যা করেন। এ সময় নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি কুকুরের হাত থেকে শিশুটিকে উদ্ধারকারী ব্যক্তির কাছে ছুটে যান এবং তাকে বলেন, আগামীকাল নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ব্যানার শিরোনামটি হবে এরকম, নিউ ইয়র্কের এক সাহসী যুবক এক বালকের জীবন রক্ষা করেছে। এ সময় ওই ব্যক্তি সাংবাদিককে বলেন, আমি তো নিউ ইয়র্কের অধিবাসী নই। তখন সাংবাদিক বলেন, তাহলে শিরোনামটি হবে এরকম, একজন বীর মার্কিন নাগরিক একটি বালকের জীবন রক্ষা করেছে। এ সময় ওই ভদ্রলোক বলেন, কিন্তু আমি মার্কিন নাগরিক নই, আমি একজন পাকিস্তানি।
এ কথা শোনার পর নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক সেখান থেকে চলে যান। পরদিন পত্রিকাটির শিরোনাম করা হয় এরকম, বর্বর মুসলমানের হাতে নিকৃষ্ট প্রাণী কুকুরের জীবনও নিরাপদ নয়। খবরটির ইন্ট্রোতে লেখা হয়, গতকাল সেন্টার পার্কে এক উগ্র মুসলমান একটি কুকুরকে গলা টিপে হত্যা করেছে। এফবিআই ধারণা করছে এই ঘটনার পেছনে আল কায়েদার হাত আছে। বিগত বছরগুলোতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন মুসলমানদের বিরুদ্ধে যে রণকৌশল অবলম্বন করে এই ঘটনাকে তার একটি ক্ষুদ্র নমুনা হিসেবে উল্লেখ করা যায়। র্যান্ড কর্পোরেশন এখন থেকে দুই দশকেরও বেশি সময় আগে নেটওয়ার্ক যুদ্ধ সম্পর্কে একটি বই প্রকাশ করে। বইটির একটি গুরুত্বপূর্ণ বাক্য ছিল এরকম, আগামীর যুদ্ধে সেই পক্ষ বিজয়ী হতে পারবে না যার কাছে সবচেয়ে বড় বোমা আছে, বরং সেই পক্ষ বিজয়ী হবে যে সবচেয়ে সুন্দরভাবে ঘটনা রটিয়ে দিতে পারে।
গণমাধ্যম বিষয়ক বিশ্লেষকরা মনে করেন, বর্তমানে গণমাধ্যমের কাজের ধরন হচ্ছে তারা আগে ঘটনার বর্ণনা তৈরি করে এবং তারপর সেই বর্ণনা অনুযায়ী ঘটনা সাজায়। ইরানের গণমাধ্যম বিষয়ক বিশেষজ্ঞ মোহাম্মদ জাওয়াদ মোহাম্মদী এ সম্পর্কে বলেন, বর্তমানে যোগাযোগ ও তথ্য প্রযুক্তির যুগে পশ্চিমা গণমাধ্যম যন্ত্রগুলো এমন একটি ভাব দেখায় যে তাদের দেশগুলোতে গণতন্ত্র, মানবাধিকার ও বাক স্বাধীনতা পরিপূর্ণভাবে বিদ্যমান রয়েছে। তাদের আচরণে মনে হয় পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমগুলো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে এবং তাদের উপর সরকার বা প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। অথচ বাস্তবতা হচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে যেসব খবর, তথ্য, সংবাদ বিশ্লেষণ ও মতামত প্রচারিত হয় এবং যেসব সংবাদের ভিত্তিতে এসব দেশের জনমত পরিচালিত হয় তার সবই আগে থেকে সাজানো থাকে। রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে দিক নির্দেশনা পেয়ে বৃহৎ গণমাধ্যমগুলো এসব ঘটনার চিত্রনাট্য সাজিয়ে দেয় এবং বাকিরা তা অনুসরণ করে মাত্র।
বাস্তবতা হচ্ছে মানুষের মনোজগতে সেই চিন্তাধারা স্থান করে নিতে পারে যা আকর্ষণীয় বর্ণনা উপস্থাপন করতে পারে এবং সেই বর্ণনাকে সঠিক প্রমাণ করে দৃশ্যপটে জায়গা করে নিতে পারে। যে কোনো ঘটনার প্রথম বর্ণনাটি যে প্রতিষ্ঠান উপস্থাপন করতে পারবে সেটি দর্শক শ্রোতাদের দৃষ্টি নিজের দিকে কেড়ে নেবে এবং তার পক্ষেই নিজের দৃষ্টিভঙ্গি জনমতের উপর চাপিয়ে দেওয়া সম্ভব হবে। এভাবে গণমাধ্যম ও ইন্টারনেটের এই যুগে যে কোনো ঘটনাকে সবার আগে কে কিভাবে বর্ণনা করল তার উপর চূড়ান্ত বিজয়ী কে হবে তা নির্ভর করে। শুধুমাত্র আগে ঘটনা বর্ণনা করে বিজয়ী হওয়ার এই প্রবণতাকে যুদ্ধ ছাড়া বিজয় বলে অভিহিত করা হয়।
বর্তমান বিশ্বে দুঃখজনকভাবে বিশ্বের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, সিনেমা, ইন্টারনেট, রেডিও ও মিউজিক চ্যানেলগুলোর নিয়ন্ত্রণ ইহুদিবাদীদের হাতে রয়েছে। এ কারণে যে কোনো ঘটনা রটিয়ে দিয়ে তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইহুদিবাদী শক্তিগুলো। বিশ্বের সাধারণ মানুষের ধারণা, গণমাধ্যমগুলো যা কিছু ঘটে তার উপর ভিত্তি করে সংবাদ তৈরি করে, কিন্তু বাস্তবতা তেমনটি নয়। কোনো পেশাদার গণমাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া কোনো খবর বা ছবি প্রচার করে না। তারা আগে থেকে একটি চিত্রনাট্য তৈরি করে যা হয়তো তাদের কোনো খবর বা সংবাদ বিশ্লেষণে সরাসরি বর্ণনা করে না, কিন্তু ইনিয়ে বিনিয়ে নিজেদের কার্যসিদ্ধি করে নেয়।
উদাহরণস্বরূপ, বিবিসির থিঙ্ক ট্যাঙ্ক এই সিদ্ধান্ত নেয় যে সংযুক্ত আরব আমিরাতকে উন্নতি ও অগ্রগতির মডেল হিসেবে তুলে ধরতে হবে এবং প্রমাণ করে দিতে হবে যে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার কারণেই আরব আমিরাতের এই উন্নতি সম্ভব হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিবিসি হাজার হাজার খবর ও সংবাদ বিশ্লেষণ তৈরি করবে, শত শত প্রামাণ্যচিত্র নির্মাণ করে সামাজিক আন্দোলন শুরু করে দেবে, আর এত কিছুর ফলস্বরূপ সাধারণ দর্শক শ্রোতা কোনো ধরনের চিন্তাভাবনা বা গবেষণা ছাড়াই এ কথা গভীরভাবে বিশ্বাস করবে যে সংযুক্ত আরব আমিরাত এখন উন্নত বিশ্বে প্রবেশ করেছে।
ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে এদেশের মানুষ ইসলামী বিপ্লব ও প্রতিরোধ অক্ষ সম্পর্কে পশ্চিমা গণমাধ্যমগুলো শত শত মিথ্যা খবর, গুজব ও রটনা তৈরি করে তা প্রচার করেছে। আমরা আমাদের এই নতুন ধারাবাহিকে পশ্চিমা গণমাধ্যমগুলোর ঘটনা ও রটনা তৈরির এই প্রক্রিয়ার স্বরূপ উন্মোচনের চেষ্টা করব। পশ্চিমা গণমাধ্যমগুলো ইরান সম্পর্কে নেতিবাচক ও হতাশাজনক চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরলেও বাস্তবতা হচ্ছে ইরান জ্ঞানবিজ্ঞান, সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে রয়েছে। ইরানের সঠিক চিত্র তুলে ধরতে হলে এসব উন্নতির খবর প্রচার করতে হবে। তো শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
مرحبا مرحبا يا شهر التهليل والتسبيح وتلاوة القرآن مرحبا
خدا প্রেমের অনন্য উৎসব
فتحت فيك أبواب الجنان وغلقت فيك أبواب النيران شهر رمضان الذي أنزل فيه
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার একুশতম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহানবীর হাদিসের আলোকে রমজানের শ্রেষ্ঠ আমল হল পাপ বর্জন। আমাদের সমাজে অনেক পাপী মানুষও নীতিগতভাবে পাপকে অপছন্দ করেন এবং পাপ বর্জনের উপায় খোঁজার চেষ্টা করেন, কিন্তু পাপ বর্জনের সঠিক উপায় বা কৌশল সম্পর্কে জ্ঞান না থাকায় এক্ষেত্রে তেমন একটা সফল হয় না। তাই প্রথমেই আমাদেরকে জানতে হবে কোন কোন কাজগুলো পাপ হিসেবে বিবেচিত হয়। যেমন আমরা অনেকেই জানি না যে সগিরা গোনা বা ছোটখাটো পাপকেও ছোট মনে করাটা কবিরা গোনা বা বড় পাপ হিসেবে বিবেচিত হয়। অনেক ব্যবসায়ী বা ভোক্তা জানেন না যে কোন ধরনের লেনদেন হারাম ও কোন ধরনের লেনদেন সুদি কারবার হিসেবে পরিত্যাজ্য। তাই এসব বিষয়ে সবারই উচিত জ্ঞান অর্জন করা। অজ্ঞতা হচ্ছে পাপের অন্যতম উৎস। সুযোগ থাকা সত্ত্বেও পাপ পূর্ণ এবং হালাল হারাম সম্পর্কিত জ্ঞান অর্জনের চেষ্টা না করাটা হচ্ছে পাপ।
অনেক মানুষ তাদের উপার্জনকে হালাল না করেই পাপ বর্জনের চেষ্টা করেন, তাই তারা নানা ধরনের পাপ বর্জনে খুব একটা সফল হন না। যেমন শিক্ষক যদি ক্লাস ফাঁকি দিয়ে পাপ বর্জনের চেষ্টা করেন তাহলে তার রিজিক তো হালাল হবে না। অফিস আদালতে যে যতটুকু কাজ করতে চুক্তিবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ তার চেয়ে কম কাজ করলে তার রিজিক পুরোপুরি হালাল হবে না। তবে কারো অসহায়তার সুযোগ নিয়ে জোর করে বেশি কাজ চাপিয়ে দেওয়াও ঠিক নয়। আর ঘুষ খাওয়া অব্যাহত রেখেই পাপ বর্জনের চেষ্টা মানে নিজেকেই নিজে উপহাস করা। কারবালার রণাঙ্গনে হজরত ইমাম হুসাইন আলাইসাল্লাম এবং তার সঙ্গীরা জালিম ইয়াজিদি বাহিনীর প্রতি অনেক যৌক্তিক সতর্কবাণী ও হৃদয় গলানো উপদেশ দেওয়া সত্ত্বেও অল্প কয়েকজন সৎ ব্যক্তি ছাড়া অন্যদের উপর তা কোনো প্রভাব ফেলেনি। এর কারণ হিসেবে ইমাম হুসাইন আলাইসাল্লাম বলেছিলেন, ওরা হারাম উপার্জন বা হারাম খাওয়ার কারণেই সত্যকে বা আমাদের উপদেশকে গ্রহণ করছে না।
মহানবীর প্রতি ভালোবাসা পাপ বর্জনের অন্যতম উপায়। এই ভালোবাসা মানুষকে কিভাবে সঠিক পথে ফিরিয়ে আনে ও পাপ বর্জনের পথ খুলে দেয় তার দৃষ্টান্ত দেখা গেছে কারবালার ময়দানে। যেমন হোর ইবনে ইয়াজিদ ইয়াজিদি বাহিনীর বড় জেনারেল হয়েও ইয়াজিদি সেনাদল ত্যাগ করে ইমাম হুসাইনের ক্ষুদ্র বাহিনীতে যোগ দেন মহানবীর প্রতি ভালোবাসার কারণেই। যখন তিনি বুঝতে পারলেন যে ইবনে সাদ ও শিমারের মতো মুনাফিক চক্র মহানবীর নাতি ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ, তখন হোরের রাসুল প্রীতি ও রাসুলের আহলে বাইতের প্রতি মহাপদ তাকে চূড়ান্ত আত্মত্যাগের জন্য প্রস্তুত করল এবং তিনি ইমাম হুসাইনকে কুফায় যেতে বাধা দেওয়ার কারণে অনুশোচনার আগুনে জ্বলে পড়তে থাকেন। হোর ভেবেছিলেন যে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে কেবল আটকে রাখবে বা গ্রেপ্তার করবে, তারা যে তাকে শহীদ করতে চায় তা হোর ধারণাও করতে পারেননি। মহানবী ও নবী পরিবারের প্রতি ভালোবাসা থাকার কারণেই
জুহাইর নামে এক ব্যক্তি মহানবীর আহলে বাইতের বিরোধী বা তাদের বিদ্বেষী গ্রুপগুলোর মিথ্যাচারে বিভ্রান্ত হয়ে মনে করতেন যে হজরত আলী ছিলেন উসমানের হত্যাকারী। তাই কারবালার ময়দানে তাকে ইমাম হুসাইনের পক্ষের ক্ষুদ্র বাহিনীতে শরিক হতে দেখে ওমর সাদের ইয়াজিদ বাহিনীর অশ্বারোহী বাহিনীর প্রধান উরওয়াত বিন কেইস বিস্মিত হয়। আলী বিরোধী হয়েও কিভাবে এখন তিনি হুসাইনের দলে যোগ দিয়েছেন এই প্রশ্ন করলে জুহাইর জবাব দেন, আল্লাহর কসম, আমি তোমার মতো নই যে ইমাম হুসাইনের কাছে সমর্থন সূচক চিঠি লিখেছিলাম ও দূত পাঠিয়েছিলাম, কিন্তু পথ আমাদের দুজনকে অর্থাৎ আমাকে ও ইমাম হোসেনকে এক করেছে। আমি যখন তাকে অর্থাৎ হোসেনকে দেখলাম তখন আমার রাসুলের স্মৃতি মনে পড়ে গেল। অর্থাৎ মহানবীর প্রতি ভালোবাসাই জুহাইরকে সঠিক পথে ফিরিয়ে এনে তাকে কারবালায় ইমাম হোসেনের সহযোগী হওয়ার সৌভাগ্য দান করেছে।
তওবার সুযোগ গ্রহণ করা পাপ বর্জনের অন্যতম বড় উপায়। সব পাপীর জন্যই তওবার পথ খুলে রেখেছেন মহান আল্লাহ। এ কারণেই ফজল যদি তওবা না করতেন তাহলে বহু মুসাফির তার রাহাজানি ও লুটপাটের শিকার হতো এবং বহু মানুষ শরণার্থী হয়ে পড়ত। একদিন ফজল এক মুসাফিরখানায় দুজন যাত্রীর কথোপকথন থেকে বুঝতে পারেন যে মুসাফিরা তাকে ভয়ানক সন্ত্রাসী হিসেবে ভয় করে, আতঙ্কের মধ্যে থাকে এবং এ কারণে রাতের বেলায় তারা ভ্রমণের সাহস পায় না। এ অবস্থায় অনুতপ্ত ফজল সবার সামনে উচ্চস্বরে ঘোষণা করেন যে আমি আর রাহাজানি করব না, কারো যাত্রায় বাধা দেব না, আমি তওবা করলাম আল্লাহর দরবারে। মহান আল্লাহ তওবাকারীদের খুবই ভালোবাসেন বলে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।
পাপের চিন্তা না করাটাও পাপ বর্জনের অন্যতম উপায়। পাপের চিন্তা অনিচ্ছাকৃতভাবে মনে এসে গেলেও খুব দ্রুত মনকে অন্যদিকে ফিরিয়ে নিতে হবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় চাইতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ব্যভিচারের চিন্তাও মনে আনবে না, কারণ এমন চিন্তা মনে আনার অর্থ হল এক সুন্দর রঙিন ঘরের রঙকে আগুনের কালো ধোঁয়ায় কলুষিত ও নোংরা করা, যদিও তাতে ঘর পুড়ে যায় না। মহান আল্লাহ আমাদেরকে সব ধরনের পাপ বর্জনের তৌফিক দিন। শ্রোতা ভাই বোনেরা, এবারে শোনা যাক অর্থসহ ২১তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার সন্তুষ্টির দিকে পরিচালিত করো, শয়তানকে আমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না, জান্নাতকে আমার গন্তব্যে পরিণত করো, হে প্রার্থনাকারীদের অভাব মোচনকারী।
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো,
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। গত পর্বে আমরা পবিত্র কোরআনের তাৎপর্য নিয়ে আলোচনা করেছিলাম এবং সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা দিয়েছিলাম। এবারে আমরা এই সূরার দ্বিতীয় থেকে পঞ্চম আয়াত নিয়ে আলোচনা করব। প্রথমে সূরাটির দ্বিতীয় থেকে পাঁচ নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত হল
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
অর্থাৎ সকল প্রশংসা একমাত্র আল্লাহর
যিনি জগৎসমূহের প্রতিপালক। আল্লাহর নাম ও তাকে স্মরণ করার পর আমাদের প্রথম কাজ হল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা। জগতের সব কিছুই তাঁর হাতে, আসমান জমিনের সকল জীবজন্তু, গাছপালা ও জড়বস্তু তাঁরই নিয়ন্ত্রণে। হ্যাঁ, আল্লাহই মৌমাছিকে শিক্ষা দিয়েছেন কিভাবে খাবার সংগ্রহ করতে হবে এবং কিভাবে মধুর চাক তৈরি করতে হবে। তিনি পিঁপড়াকে শীতের খাদ্য জমা করার শিক্ষা দিয়েছেন। তিনি একটা ধান থেকে অসংখ্য ধানের শীষের জন্ম দেন এবং আপেলের ক্ষুদ্র বীজ থেকে আপেল গাছ তৈরি করেন। তিনি এই বিস্তীর্ণ আকাশ সৃষ্টি করেছেন এবং আসমানের প্রতিটি গ্রহ নক্ষত্রের কক্ষপথ নির্দিষ্ট করে দিয়েছেন। এই আল্লাহ আমাদেরকে দুর্গন্ধময় পানি থেকে সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে ধীরে ধীরে পরিপুষ্ট করে তুলেছেন। জন্মের পর আমাদের জন্য বেড়ে ওঠার উপকরণ দান করেছেন। আমাদের দেহকে এমনভাবে তৈরি করেছেন যাতে অসুখ বিসুখের মোকাবেলা করতে পারে এবং হাড় ভেঙে গেলে জোড়া লাগাতে পারে এবং দেহে রক্তের প্রয়োজন হলে পুনরায় রক্ত উৎপাদন করতে পারে। আল্লাহর হাতে যে শুধু আমাদের দৈহিক বৃদ্ধি ও লালন পালনই নির্ভর করছে তাই নয়, আমাদের আত্মিক ও মানসিক গঠন, বিকাশ ও পথ প্রদর্শন তাঁরই হাতে। তিনি আমাদেরকে বিবেক বুদ্ধি দান করেছেন এবং আমাদেরকে গড়ে তোলার জন্য প্রেরণ করেছেন আসমানি গ্রন্থ ও নবী রাসূল।
যাই হোক, সূরা ফাতিহার এই আয়াত থেকে আমরা যে শিক্ষা লাভ করি তা হল, শুধু জন্ম ও সৃষ্টির ক্ষেত্রেই আমরা আল্লাহর প্রতি নির্ভরশীল নই, বরং আমাদের প্রতিপালনও তাঁর হাতে। সৃষ্টির সাথে তাঁর সম্পর্ক চিরস্থায়ী ও অবিচ্ছেদ্য, তাই আমাদেরও উচিত তাঁর দেয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা। আরেকটি বিষয় হল, শুধু দুনিয়াতেই নয়, কেয়ামতের দিনও বেহেশতবাসীরা আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামত ও পুরস্কারের কৃতজ্ঞতা জানাতে গিয়ে বলবে, সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি জগৎসমূহের প্রতিপালক।
এই সূরার তৃতীয় আয়াত অর্থাৎ, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সৃষ্টিকর্তা মহান আল্লাহ হলেন দয়ালু, ক্ষমা পরবশ ও পরম দয়াময়। আমাদের জন্য তিনি যে অশেষ নিয়ামত সৃষ্টি করেছেন সেসবের মধ্যে প্রতিনিয়ত তাঁর দয়া ও ভালোবাসা দেখতে পাই। সুন্দর ও সুগন্ধি ফুল, সুস্বাদু ফলমূল, মজার মজার খাবার, রং বেরঙের পোশাক, এসব কিছু আমাদের জন্য আল্লাহর দান। সন্তানের প্রতি ভালোবাসাকে তিনি মায়ের মন ও প্রাণে সঁপে দিয়েছেন এবং তিনি আমাদের প্রতি যে কোনো মায়ের চেয়ে দয়ালু। আল্লাহ যে শাস্তি ও ক্রোধ তা কেবল গুনাহগার বান্দাদেরকে সাজা দেওয়ার জন্যে, কোনো রকম বিদ্বেষ বা প্রতিহিংসাবশত নয়। তাই আমরা যদি তওবা করি এবং অতীতের অপরাধ পুষিয়ে নেই, তাহলে তিনি আমাদের গুনাহ ও পাপ কাজ ক্ষমা করে দেন এবং আমাদের দোষ ত্রুটি ঠেকে রাখেন।
সূরা ফাতিহার তৃতীয় আয়াত থেকে আমাদের জন্য কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, আল্লাহ পাক তাঁর সৃষ্টিকে দয়া ও ভালোবাসা দিয়ে প্রতিপালন করেন, কারণ রব্বিল আলামিনের আগে এবং পরে তিনি আর রহমানির রাহিম হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। অর্থাৎ প্রতিপালনকে দুই দয়ার মাঝে স্থান দিয়েছেন। প্রতিপালন ও শিক্ষাদান দয়া এবং ক্ষমা দিয়ে শুরু হয়েছে এবং দয়া ও ক্ষমা দিয়েই সম্পন্ন হয়েছে। তাই সমাজের শিক্ষক ও পথপ্রদর্শকরা যদি সফল হতে চান, তাহলে তাদেরকেও প্রেম, দয়া ও ভালোবাসা নিয়ে কাজ করতে হবে।
সূরা ফাতিহার চতুর্থ আয়াত মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ, বিচার দিনের মালিক। আরবি দিন শব্দটির অর্থ ধর্ম ও মতবাদ। এ শব্দটি পুরস্কার ও প্রতিদান অর্থেও ব্যবহৃত হয়। এখানে ইয়াউমিদ্দিনের অর্থ হল পুনরুত্থান দিবস, যেদিন সব কাজের হিসাব নিকাশ, প্রতিদান, শাস্তি ও পুরস্কার দেওয়া হবে। অবশ্য এখানে একটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখা দরকার, আর সেটা হল, আল্লাহ পাক দুনিয়ারও প্রভু আবার আখেরাতেরও প্রভু, কিন্তু কিয়ামতের দিন তার মালিকানা ও প্রভুত্বের রূপ হবে ভিন্ন। সেদিন কেউ কোনো কিছুর মালিক নয়। অর্থ সম্পদ ও সন্তান সন্ততি কোনো কিছুই নিজের বলে থাকবে না। বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও কোনো কাজে আসবে না। এমনকি নিজ দেহের অঙ্গ প্রত্যঙ্গের উপরও মানুষের কোনো অধিকার থাকবে না। না মুখ ও জীব কোনো অজুহাত দেখাতে পারবে, না মস্তিষ্ক চিন্তার সুযোগ পাবে। একমাত্র আল্লাহই হবেন সকল কিছুর উপর ক্ষমতাবান ও নিয়ন্ত্রণকারী।
এই আয়াতটি থেকে আমাদের কয়েকটি শিক্ষণীয় বিষয় হল, পূর্বের আয়াতে আল্লাহর অশেষ দয়ার প্রতি আশাবাদী হবার পাশাপাশি কেয়ামতের দিনের বিচার ও হিসাব নিকাশের ব্যাপারেও চিন্তা করতে হবে। বিচার দিবসের প্রতি বিশ্বাস থাকায় আমাদের ভয় ও শঙ্কার কিছু নেই, কারণ দুনিয়ার সব ভালো কাজের পুরস্কার ও প্রতিদান ওই দিন দেওয়া হবে। এই আয়াতের আরেকটি শিক্ষণীয় দিক হল, আল্লাপাক আমাদের ভালো মন্দ সব কাজ সম্পর্কে পূর্ণ অবগত এবং সেসব মন্দ কাজের শাস্তি ও ভালো কাজের পুরস্কার দানে তিনি সক্ষম।
সূরা ফাতিহার পঞ্চম আয়াতটি হল, অর্থাৎ আমরা শুধু তোমারই উপাসনা করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এর আগের আয়াতগুলোয় আমরা আল্লাহর কিছু গুণ সম্পর্কে জানতে পেরেছি। আমরা জেনেছি যে তিনি রহমান, রাহিম, রব্বুল আলামিন এবং বিচার দিনের মালিক। এছাড়াও এ অন্তহীন বিশ্বজগৎ এবং আমাদের প্রতি তাঁর দয়া ও নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাই আমাদের কর্তব্য হল তাঁর দরবারে নিজের অক্ষমতা ও দুর্বলতা তুলে ধরে বলা যে আমরা একমাত্র তোমারই বান্দা এবং একমাত্র তোমার নির্দেশ ছাড়া অন্য কারো কাছে বা নির্দেশের সামনে মাথা নত করব না। আমরা দুনিয়ার ধন দৌলতের পূজারী নই এবং শোষক ও সাম্রাজ্যবাদী শক্তিরও গোলাম নই। ব্যক্তিগত ও সামাজিক ধর্ম ইসলামের সর্বশেষ উপাসনা নামাজ জামাতে আদায় করা হয়। তাই মুসলমানরা একই কাতারে একই সাথে এক বাক্যে বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ হে পরওয়ারদিগার, শুধু আমি নই, আমরা সবাই তোমার বান্দা এবং তোমার কাছ থেকেই সাহায্য কামনা করি।
সূরা ফাতিহার পঞ্চম আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় তুলে ধরছি। এই আয়াতের প্রথম শিক্ষণীয় দিক হল, আমরা সৃষ্টি জগতে যে একটি ব্যবস্থা বিরাজ করছে তা স্বীকার করি, তবে মনে করি এ হল আল্লাহর প্রজ্ঞার নিদর্শন এবং এসব তাঁরই ইচ্ছার অধীন। তাই আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, প্রকৃতির হাতে বন্দী নই, আর এমনকি বস্তুগত বিষয়েও তাঁর সাহায্য প্রার্থনা করি। এ আয়াত থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় হল, প্রত্যেক নামাজে যদি আমরা গভীর উপলব্ধির সাথে বলি যে আমরা কেবল তোমারই বান্দা, তাহলে আমাদের মধ্য থেকে গর্ব, অহংকার ও অধ্যত্ব দূর হয়ে যাবে।
তো শ্রোতা বন্ধুরা, আমাদের এই আসরের সময় প্রায় ফুরিয়ে এসেছে, তাই আজ এখানেই গুটিয়ে নিচ্ছি।
নবী রাসূলদের কল্যাণে মাঝে মধ্যে শান্তির সুশীতল বাতাস বইলেও মানবজাতি আজও বিশ্বজুড়ে স্থায়ী শান্তি, সাম্য, উন্নয়ন, ঐক্য, মুক্তি, স্বাধীনতা ও সার্বিক কল্যাণের ধারা প্রতিষ্ঠায় সক্ষম হয়নি। বরং বিশ্বের বহু অঞ্চল জুড়ে এখনও চলছে অশান্তি, যুদ্ধ, অবিচার ও অনৈতিকতার রাজত্ব। কিন্তু বিশ্বজুড়ে সবার জন্য সার্বিক কল্যাণের ধারা বইয়ে দেওয়ার মতো মহামানব তথা মানবজাতির শেষ ত্রাণকর্তার আবির্ভাবের আশা বুকে নিয়ে মানবজাতির বঞ্চিত ও নির্যাতিত অংশ অতীতের জাতিগুলোর মতো আজও দেখছেন মুক্তির স্বপ্ন। তারা মনে করেন এমন একজন ঐশী ত্রাণকর্তা অবশ্যই আসবেন যিনি মানুষকে মুক্ত করবেন সব দুষ্কৃতি, অন্যায়, জুলুম ও বঞ্চনার বেড়াজাল থেকে, এবং মানুষের জন্য তিনি বয়ে আনবেন সর্বোচ্চ সম্মানজনক ও সৌভাগ্যময় জীবন।
মহান আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম ও মুক্তির সর্বশেষ অথচ সর্বোত্তম ও পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে ইসলামের প্রাথমিক যুগে এক উন্নত রাষ্ট্র ও সমাজ জীবন পশ্চিম এশিয়া অঞ্চলে গড়ে উঠলেও সেই রাষ্ট্র ব্যবস্থাও ইসলামী আদর্শের মূল ভিত্তিগুলোর উপর বেশিদিন টিকে থাকতে পারেনি। ফিলিস্তিন, রোহিঙ্গা, কাশ্মীর ও অন্য অনেক সংকট থেকে বোঝা যায় বিশ্বশান্তি ও মানবজাতির ঐক্য এখনও খুব কাছের বিষয় নয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ অন্যান্য ধর্মের উপর ইসলামের কর্তৃত্ব ও সারা বিশ্বের উপর ন্যায়পরায়ণদের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। বিশ্বের জনসংখ্যার বেশিরভাগ আজও অমুসলিম। অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তিসহ জ্ঞান বিজ্ঞানের প্রভূত উন্নতির সুফল এবং বিশ্বের নানা সম্পদের সুষম বণ্টন থেকে আজও বঞ্চিত রয়েছে নানা জাতি।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
ইসলামী নীতি তথা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারায় জন্ম নেওয়া মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। শেষ ত্রাণকর্তা বিষয়ক ধারাবাহিক আলোচনায় আমরা এই মহামানবের আগমন ও তাঁর নেতৃত্বে বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী ইসলামের কর্তৃত্ব বিস্তার ও সভ্যতার চরম বিকাশ ও তাঁর আগমনের পরিবেশ সৃষ্টির জন্য সক্রিয় ব্যক্তি তথা ইমাম মাহদির জন্য অপেক্ষমানদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোকপাতের চেষ্টা করব। তবে তার আগে শেষ জামানার শেষ ঐশী ত্রাণকর্তার ধারণাগুলো সম্পর্কে কিছু আলোকপাত করব, যাতে এই বিষয়টি বোঝা সহজ হয়। বিশ্বের মানুষের মধ্যে তথা মানবজাতির এক বড় অংশ সবসময় নৈরাশ্যের নীতিতে বিশ্বাসী। তাদের মতে জুলুম অবিচার, দুর্বলের উপর সবলের অত্যাচার আর শোষণ, এসব থেকে মানবজাতির কোনো মুক্তি নেই। মানবজাতিকে শেষ পর্যন্ত এইসব যন্ত্রণা নীরবে সয়ে যেতেই হবে। শেষ ত্রাণকর্তার ধারণা একটি কল্পনা মাত্র বা আত্মসান্ত্বনা মাত্র।
অন্যদিকে পার্থিব জীবনের পর পরকাল ও অপার্থিব জগতে বিশ্বাসী মানুষেরা মনে করেন এই পার্থিব জীবনই মানুষের জীবনের শেষ অধ্যায় নয়। পার্থিব জীবনেও চরম সংকটের পরেও রয়েছে শান্তি ও মুক্তির সোনালী অধ্যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ জালিমের জুলুম মেনে না নিতে মজলুম ও বঞ্চিতদের প্রতি নির্দেশ দিয়েছেন। তাই জন্মই আমাদের আজন্ম পাপ এমন নৈরাশ্যময় বস্তুবাদী চিন্তা কোনো বিশ্বাসীর জীবন দর্শন হতে পারে না। জালিমের জুলুম আল্লাহর পক্ষ থেকেই মানুষের ভাগ্যলিপি, ইসলাম এমন ধারণার বিরোধী। তাই অন্যায়ের সঙ্গে চিরকাল আপোষ করে যাওয়াই ভালো, এমন নৈরাশ্যবাদী বা কথিত ভাগ্যলিপির অখণ্ডনীয় দণ্ডকে নত শিরে মেনে নেয়ার কাপুরুষোচিত নীতি মুসলমানদের ইমানের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণেই মুসলমানরা সংস্কারকের উত্থান ও ইমাম মাহদি আলাইহিসালামের আগমনের নীতিতে বিশ্বাসী। এই নীতি মুসলমানদের সংগ্রামের চেতনাকে শানিত করে ও মুক্তির ব্যাপারে তাদের আশাবাদী করে। তাই মুসলমানরা বিশ্বাস করেন যে একদিন বিশ্বব্যাপী সত্য ও সুন্দরের পরিপূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে এবং এভাবে মানব সভ্যতা পূর্ণতা পাবে, আর ওই বিশ্ব বিপ্লবের নেতা হবেন মানব জাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিসসালাম।
মানব জাতির শেষ ত্রাণকর্তা হযরত ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাব বা এ ধরনের নেতার আগমনের ভবিষ্যৎবাণী কেবল ইসলাম ধর্মের নীতিমালা ও বই পুস্তকে দেখা যায় তা নয়, অন্যান্য খোদাই ধর্মের বক্তব্যের মধ্যেও এমন ভবিষ্যৎবাণী দেখা গেছে। আর খোদাই ওয়াদা বা প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। সভ্যতার গতিধারা থেকেও এটা স্পষ্ট যে তা অবশ্যই একসময় পূর্ণতা পাবে, কারণ মানব প্রকৃতিও পূর্ণতাকামী। মানুষের সব মহতি গুণ ও সৃষ্টিশীলতার সর্বোচ্চ বিকাশ তাই অবশ্যম্ভাবী। মানুষ ক্ষমতা, খ্যাতি ও সম্পদের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে যেতে চায়। সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, নৈতিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত ক্ষেত্রসহ সব ক্ষেত্রে মানুষ পূর্ণতা চায়। তারা চায় রাষ্ট্র মানুষের কল্যাণ ও সমৃদ্ধি সাধনে হবে পুরোপুরি সক্ষম। তাদের প্রকৃতি অন্যদের সঙ্গে উন্নত সম্পর্ক চায় ও মজলুম মানুষকে তারা সহায়তা দিতে চায়। তাই আমরা দেখছি মজলুম ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিচ্ছেন বিশ্বের সব অঞ্চল ও সব ধর্মের অনুসারী মুক্তিকামী ও বিবেক সচেতন মানুষ। মানব জাতির সার্বিক উন্নতির জন্য সচেষ্ট হয়েছে মানবতাকামী মানুষ, কিন্তু তাদের প্রচেষ্টা অনেক সময় খুব একটা সফল হয়নি।
মানুষের সার্বিক উন্নতি ও পূর্ণতা তথা সভ্যতার আদর্শ পর্যায়ে পৌঁছানো তথা সব ধরনের সৌভাগ্য অর্জন একজন ন্যায় বিচারকামী ব্যক্তি, খোদা ভেরু এবং সার্বিক যোগ্যতার অধিকারী ব্যক্তির নেতৃত্ব ছাড়া অর্জন করা সম্ভব নয়। সব ধরনের গুণের অধিকারী এমন ব্যক্তির তথা ইমাম মাহাদির আবির্ভাবের জন্য মানব জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা মহান আল্লাহর কাছে নিয়মিত প্রার্থনাও করছেন এই আশা পূরণের লক্ষ্যে। ওই ত্রাণকর্তা বিশ্ব থেকে সব ধরনের অন্যায় ও মহাপরাক্রান্ত জালিম শক্তিগুলোকে সমূলে বিনাশ করবেন এবং বিশ্বের সব মুক্তিকামী ও সত্য সন্ধানী মানুষকে সুপথের সন্ধান দেবেন।
এছাড়াও অনেকে মনে করেন বিশ্বের সবসময়ই ঐশী পথ প্রদর্শকের উপস্থিতি থাকবে। এরই আলোকে ও ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তারা মনে করেন ইমাম মাহদি উপস্থিত রয়েছেন এবং তিনি অনেক আগেই জন্ম নিয়েছেন, যদিও তিনি সাধারণ জনগণের কাছ থেকে অদৃশ্য অবস্থায় রয়েছেন। নিষ্পাপ নন এমন ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে যেসব দুর্বলতা বা নীতিগত বিচ্যুতি দেখা দেয়, সেগুলোর সংস্কার বা ক্ষতিপূরণের জন্য সংস্কারকদের আগমনকে জরুরি মনে করা হয়। আর তাই একজন চূড়ান্ত ও সর্বোচ্চ সংস্কারকের আগমনও অবশ্যম্ভাবী, যিনি বিশ্বের সব ন্যায়কামী মানুষকে ঐক্যবদ্ধ করবেন এবং সবখানে সত্য ও প্রকৃত ধর্মের কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে এর সুফল সবার জন্য সুলভ করবেন। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ ত্রাণকর্তা শীর্ষক প্রথম পর্বের আলোচনা এখানেই শেষ করছি। একই বিষয়ে আমরা কথা বলব এই অনুষ্ঠানের আগামী পর্বগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। Thank you.